তারপরে লাস্টে বলছেন আমার যোগ্যতা নেই, আমি আমার লিখন যেন সুখের পঠন, পাখিকে কিছু শিখালে যেমন কিছু শেখে আর সেইটাই বলে, আমিও সেই রকম পাখির মতন কিছু চৈতন্য মহাপ্রভু আমাকে যেমন বলাচ্ছেন। এ গ্রন্থ লেখায় মরে মদন গোপাল, আমার লেখনই যেন সুখের পঠন। তাই কবিরাজ গোস্বামী বৃন্দাবন দাস ঠাকুরের পদে নমস্কার করছেন, বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ঐছে গ্রন্থ করিতে হো তারিল সংসার। তিনি নারায়ণের উচ্ছিষ্ট, নারায়ণের পুত্র এবং চৈতন্য মহাপ্রভুর উচ্ছিষ্ট ভাজন, যে নারায়ণই উচ্ছিষ্ট খেয়েছেন মহাপ্রভুর, তারপরে বৃন্দাবন দাস ঠাকুর আবির্ভূত হয়েছে। কি অদ্ভুত তার চৈতন্য চরিত বর্ণন। হ্যাঁ, যার শ্রবণে শুদ্ধ কইল ত্রিভুবন, ত্রিভুবন শুদ্ধ হয়ে যায়। অতএব ভজলোক চৈতন্য নিত্যানন্দ খণ্ডিবে সংসার দুঃখ, পাইবে আনন্দ প্রেমানন্দ। তাই চৈতন্য নিত্যানন্দের ভজনা কর, ভজনা করতে গেলে চৈতন্য ভাগবত ভালো করে পড়তে হবে, বারবার পড়তে হবে। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, তাহাতে চৈতন্য লীলা বর্ণিল সকল। উনি কি করলেন, প্রথমে সূত্র করে বর্ণনা করলেন, তারপরে সূত্রগুলোকে বিস্তারিত ভাবে লিখলেন। লিখতে লিখতে কি হলো, নিত্যানন্দ প্রভুর লীলা বর্ণনে আবেশ হয়ে গেল, চৈতন্য শেষ লীলা রহিল অবশেষ। মহাপ্রভু যে লাস্ট লীলা ও আর বলার সুযোগ হলো না, লেখার সুযোগ হলো না, এত নিতাইয়ের লীলা বর্ণনা করতে আবিষ্ট হয়ে গেলেন, গৌরাঙ্গের শেষ লীলা বাকি থেকে গেল। তাই সেই সব লীলা শুনিতে বিবরণ বৃন্দাবন দাসের বাসীর উৎকণ্ঠিত মন। কবিরাজ গোস্বামী যখন বৃন্দাবনে ছিলেন তখন সব বৃন্দাবন বাসী সবাই উৎকণ্ঠিত, তারা তো চৈতন্য ভাগবত শুনছে, বৈষ্ণব মানে চৈতন্য ভাগবত শুনবে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা পাচ্ছে না, তা শোনার জন্য উৎকণ্ঠিত। তাই সেইখানকার বৈষ্ণবরা সবাই মিলে এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে আদেশ করলেন। কারা কারা আদেশ করেছিলেন, সেই গোবিন্দদেবের মন্দিরে সেবার অধ্যক্ষ হচ্ছে পণ্ডিত হরিদাস, যিনি হচ্ছেন গদাধর পণ্ডিত, তার শিষ্য হচ্ছে অনন্ত আচার্য, তার শিষ্য হচ্ছেন এই পণ্ডিত হরিদাস, আর যিনি হচ্ছেন এই গোবিন্দদেবের সেবক, তিনি খুব অনুরোধ করলেন কৃপা করি আমাকে তাই তেহ অতি কৃপা করি, আজ্ঞা কইল মরে গৌরাঙ্গের শেষ লীলা বর্ণিবার তরে বর্ণনা করতে বললেন। শুধু তাই নয়, আরো অনেক অনেক বৈষ্ণবদের কথা বলছেন, যাদবাচার্য অন্যান্য ভক্তরা সবাই কবিরাজ গোস্বামীকে অনুরোধ করলেন যে শেষ লীলা বর্ণনা, মরে আজ্ঞা করিলা সবে করুণা করিয়া, তা সবার বলে লিখি নির্জল লজ্জ হইয়া। আর তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাদের আজ্ঞা পেয়ে মনে মনে চিন্তা করলেন, কি সম্ভব আমার পক্ষে, তখন উনি মদন গোপালের কাছে আজ্ঞা চাইতে গেলেন। প্রভুর চরণে যদি আজ্ঞা মাগিল, প্রভু কণ্ঠ হইতে মালা খসিয়া পড়িল। যখনই প্রার্থনা করলেন, আপনি কি আমাকে আদেশ করছেন, কারণ বৈষ্ণবরা তো আদেশ করছেন, গুরু বৈষ্ণব ওনার অনেক শিক্ষা গুরুর কথাও লিখেছেন, তারাও আদেশ করেছেন, অনেক বৈষ্ণবরা শুদ্ধ বৈষ্ণব যাদের সমস্ত দিব্য গুণাবলী আছে যা কবিরাজ গোস্বামী লিখছেন, এইসব সবাই ওনাকে আজ্ঞা করেছেন। এখন এসেছেন কৃষ্ণের কাছে, মদন গোপালের কাছে, যখন প্রার্থনা করে প্রণাম করেছেন, মদন গোপালের গলার মালা খসে পড়েছে। সব বৈষ্ণব হরির ধ্বনি দিল, গোসাই দাস আনি মালা মোর গলায় দিল, হরিব। সব বৈষ্ণবরা বললেন হরিব হরিব হরিব। কবিরাজ গোস্বামী বললেন আজ্ঞা মালা পেয়ে আমার আনন্দ হলো, তখন আমি এই এই গ্রন্থ লেখায় মরে মদন মোহন, আমার লিখন যেন সুখের পঠন। এভাবে তিনি লিখতে লাগলেন। তিনি দৈন্যতা প্রকাশ করে বললেন মূর্খ নিচ ক্ষুদ্র মুই বিষয় লালস, বৈষ্ণব আজ্ঞা বলে করি এত সাহস। বৈষ্ণব আজ্ঞা করেছেন ভগবান, আর মূর্খ নিজেকে খুব দৈন্য করে বলছেন। শ্রীরূপ রঘুনাথ পদে যারা চৈতন্য চৈতামৃত কহে কৃষ্ণদাস, এছে অষ্টম অধ্যায়। ভক্তি কল্পতরু নবম অধ্যায়। আমি অধ্যায়ের সার সংক্ষেপ কিছু বলার চেষ্টা করি। তং শ্রীমৎ কৃষ্ণ চৈতন্য দেবং বন্দে জগৎগুরু তস্যানুকম্পায়াস্যাপি মহাদিক সন্তরেত সুখম, যার কৃপা লাভ করে একটু কুকুরও অনাসে মহাসাগর সাঁতার কেটে পার হতে পারে, মহাসাগর পার হতে পারে, সেই জগৎগুরু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি বন্দনা করি। প্রভু কহে আমি বিশ্বম্বর নাম ধরি, নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি। কেউ জানে মহাপ্রভুর যখন নামকরণের সময় ওনার পণ্ডিতরা জ্যোতিষীরা তার নাম রাখলেন বিশ্বম্বর, আর অন্যান্য মহিলারা তারা বিচার করে বললেন শচী মাতার অনেক কন্যা সন্তান মারা গেছে, নিজমের মুখে নিমন্ত্রিত দেওয়ার জন্য এই ছেলের নাম হওয়া উচিত নিমাই। মহিলারা বলছে নিমাই হওয়া উচিত, পণ্ডিতরা বলছেন বিশ্বম্ভর। তখন ফাইনাল হলো দুই নাম হবে, একটা হচ্ছে কষ্টি অনুসারে নাম বিশ্বম্বর, আর ডাক নাম হবে নিমাই। কেন বিশ্বম্বর নাম রেখেছিলেন? তিনি এই পুত্রের জন্ম থেকে সব পৃথিবী ধনে ধান্যে সব কিছু পরিপূর্ণ হলো, এই জন্য বিচার করে দেখলেন এর থেকে সব কিছু হবে, ইনি বিশ্বকে ধারণ করতে পারবেন, তাই এর নাম হবে বিশ্বম্বর। এখানে মহাপ্রভু এসে বলছেন আমার নাম বিশ্বম্বর রেখেছেন, আমি বিশ্বকে ধারণ করব যদি সবাইকে কৃষ্ণ প্রেমে ভর্তি করে দেব। প্রভু কয়ে আমি বিশ্বম্বর নাম ধরি, নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি। আমার নাম সার্থক হবে সবাইকে যদি কৃষ্ণ প্রেমে আমি ভর্তি করে দিতে পারব। তাই সেই জন্য মহাপ্রভু নাম নিলেন মালাকার। মালাকারের কাজ কি? মালাকার এক মালাকার আছে যে মালা তৈরি করে, মালা করে, কিন্তু আর এক মালাকার হচ্ছে যে মালি, মালি থেকে এসেছেন মালাকার। মালির কাজ কি? গার্ডেন করা, বাগান। তা এখানে মালাকার হচ্ছে মহাপ্রভু, তিনি কৃষ্ণ প্রেমের যে বীজ সেটা উনি বপন করবেন। এই মালাকার কথাটা আরেকটা জায়গায় উল্লেখ করা আছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব রূপ শিক্ষাতে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সে করে আরোপণ শ্রবণ কীর্তন জলে করায় এসেছেন। মালি, মালাকার মানে এখানে এখানে বলছেন মালি মালাকার পৃথিবীতে আনি ভক্তি কল্পতরু রোপিল সিঞ্চি ইচ্ছা পানি, নিজের ইচ্ছারূপ পানি দিলেন, জল দিলেন। আর চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে এনে ভক্তিরূপ কল্প বৃক্ষ তার বীজ রোপণ করলেন। ভক্তি বৃক্ষ কথাটা আছে, কল্প বৃক্ষ, ভক্তি কল্প বৃক্ষ। গুরু মহারাজ এই অধ্যায় থেকেই তিনি প্রচারের এইটা নাম নিয়েছেন ভক্তি বৃক্ষ, এই কথাটাই এখান থেকে নিয়েছেন মহাপ্রভুর যে ভক্তি কল্পতরু সেখান থেকে। জয় শ্রী মাধবপুরী প্রে কৃষ্ণ প্রেমপুর ভক্তি কল্প তরুর দেহ প্রথম অঙ্কুর, প্রথম এই কল্পতরু প্রথম অঙ্কুর হচ্ছে মাধবেন্দ্রপুরী, দ্বিতীয় অঙ্কুর হচ্ছে ঈশ্বরপুরী, যে আর কি আরো পুষ্ট করল, রোপণ হল। রোপণ হওয়ার পরে গাছ হলো, বীজটা রোপণ হলে একটা গাছ হবে, আর সেই গাছের মূল মূল হচ্ছে নয়টা মূল। একটা গাছ আছে ভক্তি কল্প বৃক্ষ, তার একটা মূল আছে, অনেক শিকড় থাকে না, মেন মেন অনেক শিকড় থাকে, তা বলছে নয়টা শিকড়, সেইটা চিন্ময় একটা ভক্তি কল্পতরু তার নয়টা মূল। কে সেই নয়টা মূল? পরমানন্দপুরী কেশব ভারতী, ব্রহ্মানন্দপুরী ব্রহ্মানন্দ ভারতী, বিষ্ণুপুরী কেশবপুরী, কৃষ্ণানন্দপুরী নৃসিংহ শ্রী নৃসিংহতীর্থ, সুখানন্দপুরী, এই নবমূল নিকশিচ্ছ বৃক্ষ মূলে, এই নবমূলে বৃক্ষ করিল নিশ্চলে। এইটা এটা হচ্ছে নিচের দিকে, তার ভিতরে পরমানন্দপুরী হচ্ছে এই মূলের মাঝখান, আর চারিদিকে আর আটটা মূল আছে। এর উপরে গাছের উপর কি বলা হয়, কি বলা হয়? স্কন্দ, তাই তো? এটা মূল, এটা স্কন্দ। স্কন্দের উপরে গাছ উঠল স্কন্দ, শাখা প্রশাখা অনেক হলো, তার ভিতরে অনেক শাখা হলো, তার ভিতরে মূল দুইজন, বৃক্ষের উপরে শাখা দুই স্কন্দ, এক অদ্বৈত আর নিত্যানন্দ। প্রথমে দুটো স্কন্দ উঠেছে, তারপরে অনেক শাখা প্রশাখা অনেক হয়েছে। প্রথম দুটো যে স্কন্দ উঠেছে সেটা হচ্ছে একটা অদ্বৈত আচার্য, একটা নিত্যানন্দ প্রভু। দেখুন ভক্তি কল্প বৃক্ষটার কেমন সুন্দর বর্ণনা, নিচের কি বলে মূল মূল, হ্যাঁ মূল যেটা সেটা হচ্ছে নয় জন, তার ভিতরে মাঝখানে হচ্ছে পরমানন্দপুরী। আপনার একটু এগিয়ে যাবেন মনে হয় পরমানন্দপুরীর কুয়া পাবেন, এই রাস্তায় মনে হচ্ছে, এগিয়ে গেলেই যেখানে কি বলে থানা আছে, আর কিছুদিন আগে নাকি থানা উঠে গেছে, আমাদের মহারাজ বলছিলেন হয়তো বা এখানে পরমানন্দপুরীর আবার সেই আশ্রম গড়ে উঠবে, সেই জন্য থানা সরে গেছে। এই জন্য মহারাজ বলছিলেন, কিছু কিছু ভক্তকে বলেছেন যে তোমরা তাড়াতাড়ি যাও ওখানে, কিছু একটা দেখো, এখন থানা চলে গেছে, এখন কিছু জমিও কিনতে পারবে ওই জায়গায় পরমানন্দপুরীর, যদি কিছু আশ্রম করা যায়, কারণ উনি ওখানে ছিলেন, ওনার কুয়া আছে যেখানে জলটা খুব গন্ধযুক্ত ছিল, কর্দমাক্ত ছিল। মহাপ্রভু যখন এসেছেন মহাপ্রভুকে বলেছেন সব ঠিক আছে আপনার কুয়া, কুয়ার জল, বলছে কুয়ার জল অভাগিয়া কুয়া, এর ভিতরে কাদা উঠেছে কুয়া। তখন মহাপ্রভু বলেছেন জগন্নাথ কেন এত কৃপণ হলো, হ্যাঁ। তখন মহাপ্রভু বললেন, হ্যাঁ আদেশ করলেন, গঙ্গা যেন প্রবেশ করুক ইহাতে, গঙ্গা প্রবেশ করতে বললেন। আর ঠিক পরের দিনে সবাই এসে দেখছে একদম স্বচ্ছ জল, কোনো নোংরা নেই, কাদা নেই। মহাপ্রভু বললেন এ হচ্ছে সাক্ষাৎ গঙ্গা, এই জল যে পান করবে সে কৃষ্ণ ভক্তি সহজে লাভ করবে অথবা কৃপা পাবে এরকম। তা ওখানে সেই জন্য ভক্তরা যায় জল পান করে। তার এই নিচের মূল উপরে দুটো বড় স্কন্ধ, একটা হচ্ছে অদ্বৈত আচার্য, একটা হচ্ছে নিত্যানন্দ প্রভু। এই দুই স্কন্ধ, দুটো স্কন্ধ তার থেকে অনেক শাখা অনেক প্রশাখা, সব ভক্তদের অনেক নাম দেওয়া আছে। আর এই বৃক্ষটাকে তুলনা করা হয়েছে ডুমুর বৃক্ষের মতন। ডুমুর বৃক্ষতে কি হয়, ডুমুর কোন জায়গায় হয়? সব জায়গায় হয়, নিচেই হয়, উপরে হয়, তার উপরে হয়, একদম উপরে হয়, একদম মাটির থেকেই হয়। তাই এই বৃক্ষর ফল সব জায়গায়, এই বৃক্ষ অদ্ভুত, সেই জন্য সব জায়গায় ফল দিচ্ছে ডুমুর বৃক্ষের মতন। উড়ুম্বর বৃক্ষ জন ফলে সর্বঙ্গে, এই মত ভক্তি বৃক্ষে সর্বত ফল লাগে। উড়ুম্বর মানে ডুমুরের মতন, সব জায়গায় এর ফল আছে, উপরে নিচে, মানে নিচে নিচেও ডুমুর। এই রকম যে একটা ভক্তি কল্প বৃক্ষ, তাতে প্রেম ফল হল, আর মহাপ্রভু হচ্ছেন মালি, উনি ওই গাছের মালিক, যে রোপণ করেছে সেই তো মালিক। এখন এখন প্রেম ফল সব জায়গায় হয়েছে, এখন উনি ভাবছেন আমি কাকে দেব, একা একা কয় জায়গায় যাব। এ মাতাজিরা কোথা থেকে এসছেন? হরি বল, আপনার কোথা থেকে এসছেন, কোন গ্রুপে? হরে কৃষ্ণ। তা এই মূল পাকিল যে প্রেম ফল অমৃত মধুর, সাগাছে প্রেম ফল হয়েছে আর অমৃত মধুর। এই প্রেম ফল দাম কত জানেন? আপেলের দামের সমান, আঙুরের সমান, কলার সমান, অস্ট্রেলিয়ান আঙুরের সমান। হ্যাঁ বলছেন, ত্রিজগতে যত আছে ধনরত্ন মণি, এ আট ফলের মূল্য করি তাহা নাহি গণি। বোঝা গেল? এই জগতে ওই খনির ভিতরে হোক আর বাইরে হোক, এ দেশে সে দেশে, সারা পৃথিবীতে যত টাকা পয়সা ধন দৌলত সব আছে, সব মূল্য যদি এক জায়গায় করা হয়, তাহলে একটা ফলের মূল্য দিতে কিনা যাবে না এইটা দিয়ে। তাহলে কত মূল্যবান? আমরা কি সেই ফল চাই? তাহলে কত মূল্যবান ফল চাইতে হবে, ভালো করে চাইতে হবে। চাই কি? কারা কারা চাই? প্রেম ফল। এখন এই মালাকার কি করেছেন, সব জায়গায় সবাইকে প্রেম ফল দিচ্ছেন, যাকে পাচ্ছে তাকে দিচ্ছে, আর দরিদ্র কুড়াইয়া খায়। দেখবেন দরিদ্র ব্যক্তিও দেখবেন গাছে ডুমুর ফল সব জায়গায় হচ্ছে, ও সব ওই খায়, নিয়ে যায় মাঠে ঘাটে, কেউ অত ই করে না, যে যা পায় খেতে পারে। তাই এই কৃষ্ণ প্রেম ফল এত মূল্যবান হওয়া সত্ত্বেও মহাপ্রভু এসে সবাইকে দিতে থাকলেন। দরিদ্র কুড়াইয়া খায়, মালাকার হাসে। মালাকার মানে কে? মহাপ্রভু হাসছে, আরে দরিদ্র পেয়ে যাচ্ছে, অদম সবাই পাচ্ছে, আহা এই তো চাই। কিন্তু এই বৃক্ষের অঙ্গ হয় সব সচেতন, বাড়িয়া ব্যাপিল সব সকল ভুবন, সব জায়গায় বের হলো, সব ভুবন মানে প্রকাশিত হয়ে গেল ভুবনে, সব জায়গায় এটাই বৃক্ষের প্রকাশিত হলো। কিন্তু সেই জন্য মহাপ্রভু ভাবছেন একটা মাথায় একটা টেনশন আছে ওনার, এত বড় একটা গাছ হলো আর গাছে সব জায়গায় ফল, আর আমি একা, আমি সব ফল পারব, সবার ঘরে ঘরে দেব, এটা সম্ভব কি? সম্ভব নয়। এটা যদি আমি একা করি তাহলে আমার খুব পরিশ্রম হবে। আবার পরক্ষণে বললেন, আমার পরিশ্রম হয় হোক, কিন্তু কেউ পাবে কেউ না পাবে নহে মনে ভ্রম। আমি একা যদি এই কাজ করার চেষ্টা করি, এই প্রেম ফল বিতরণ করার চেষ্টা করি, আমার তো পরিশ্রম হবে। আর পরিশ্রম করেও যদি করব, কেউ পাবে কেউ পাবে না, তাহলে সেই জন্য আমা আমি সবাইকে একটা আদেশ করছি। কি আদেশ? একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা বা কত ফল পাড়িয়া দিলাব। একলা পাড়িয়া দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায় রহে মনে ভ্রম। অতএব আমি আজ্ঞা দিনু সবাকারে, আমি সবাইকে আদেশ করছি, যাহাতা প্রেম ফল দেহ যারে তারে। এই প্রেম ফল বিতরণ করার জন্য মহাপ্রভু সবাইকে, অতএব আমি আজ্ঞা দিনু কাকে? সবাকারে মানে শুধু সন্ন্যাসীদের মহাপ্রভু আদেশ দিয়েছেন, বললেন আমি আজ্ঞা দিনু সবাকারে, মানে কি শুধু সন্ন্যাসীদের, মানে কি শুধু ব্রহ্মচারীদের, না কি শুধু বানপ্রস্থদের, না শুধু পুরুষদের, না মহিলাদের, সবার, আবাল বৃদ্ধ বনিতা চারি বর্ণাশ্রমী সবাইকে আদেশ করেছেন। প্রভুপাদ তাৎপর্য সুন্দর একটা গানের কথা বলছেন মহাপ্রভু, বলছেন এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনা মহামন্ত্র লহ তুমি মাগি, ভকত বিনোদ প্রভুর চরণে পড়িয়া সেই হরি নাম মন্ত্র লইল মাগিয়া। তে ভক্তি কল্প বৃক্ষ, অতএব সব ফল দেহ চারে তারে, খাইয়া হোক লোক অজর অমর, এই ফল খেয়ে সবাই অজর অমর হয়ে যাক, এবং এইখানেই জগৎ ব্যাপী আমর হবে পূর্ণ খ্যাতি, সুখী হইয়া লোক মোর গাইবে তো কীর্তি। আমার যে সুনাম করবে, যদি আমার ফলোয়ার সবাই হাতে হাত মিলিয়ে আমার এই প্রেম ধন যদি বিতরণ করবে, তাহলে তো আমার স্বীকৃতি বলবে, আমার সুনাম গাইবে। তাই আদেশ করলেন সবার জন্য, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পরোপকার। ভাগবতমেও এই পরোপকারের কথা বলা হয়েছে। এবার জীবন দেহি নাম দে, প্রতিটি বুদ্ধিমান লোকের কর্তব্য হচ্ছে প্রাণ অর্থ বুদ্ধি ও বাক্যের দ্বারা অপরের প্রতি নিরন্তর শ্রেয় আচরণ করা, তাহলেই তার জন্ম সফল হবে। কি কি দিয়ে? প্রাণ, নিজের দেহ দিয়ে, সমস্ত শক্তি দিয়ে। কেউ যদি সেটা না পারবে, অর্থ দিয়ে সেটা না পারবে, বুদ্ধি দিয়ে না পারলেও বাক্যের দ্বারা অপরের প্রতি নিরন্তর শ্রেয় আচরণ করা। সবাই মানুষ মানে অন্যের জন্য ভালো আচরণ করবে। কিভাবে আমি অন্যকে সাহায্য করতে পারি? সাধুর জীবন পরহিততরে, অন্যকে অন্যের কল্যাণের চিন্তা করতে হবে। সবার আর্থনৈতিক সামর্থ্য নাও থাকতে পারে, কিন্তু বুদ্ধি আছে। কারো বুদ্ধি কম থাকতে পারে, কিন্তু কিছু কথা আছে। হ্যাঁ, কিছু অন্যের অর্ডার, যারা ভক্ত তার অর্ডারকে সে ফলো করতে পারে, নিজের বুদ্ধি কাজ না করলেও অন্য যারা বুদ্ধিমান শুদ্ধ ভক্ত তারা যা অর্ডার করছে সে কাজটা করতে পারে। এইভাবে দেখা যায় প্রাণ অর্থ দিয়া বাচা, বুদ্ধি এবং বাক্য, শ্রেয় আচরণ সদা, অপরের পক্ষে সব সময় ভালো আচরণ করতে হবে, অপরের কল্যাণ করার চেষ্টা করতে হবে, অপরের উপকারের চেষ্টা করতে হবে। জগতে সব থেকে বড় উপকার হচ্ছে কাউকে যদি বদ্ধ দশা থেকে কৃষ্ণের কাছে ফিরে নিয়ে যাওয়া যায়, সেটা হচ্ছে সব থেকে বড় উপকার। মহাপ্রভু বলছে, মালি মনুষ্যমা নাহি রাজ্য ধন, ফলমূল দিয়া করি পুণ্য উপার্জন। আমি সাধারণ, তাই আমি ফল মূল দিয়ে মানুষের উপকার করি। কি ফল দিয়ে? কৃষ্ণ প্রেম ফল দিয়ে। তাই এভাবে সেই ভক্তি কল্প বৃক্ষের কথা বর্ণনা করা আছে এই নবম অধ্যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপরে আমরা আর একটা অধ্যায় পাঠ করব, তার আগে আমরা একটা ভজন। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া, বিমল কৃষ্ণ প্রভু হরি বল। একটু ব্রেক, একটু তাহলে সেই পাদপদ্মের গন্ধ আস্বাদন করতে পারে। শব্দটা জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয় দৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। এই এই মালির এই বৃক্ষের অকপ্ত কথন, এবে শুনো মুখ্য শাখার নাম বিবরণ। কিছু মহাপ্রভু হচ্ছে মূল, তার যে শাখা মুখ্য শাখা সেটার কিছু বর্ণনা দিচ্ছেন। এখানে মহাপ্রভুর অনেক ভক্তদের বর্ণনা আসবে। আমরা কিছু কিছু তাদের কথা কিছু আলোচনা করব। চৈতন্য গোসার যত পারিষদ চাই, গুরু লঙ্গ ভাব তার না হয় নিশ্চয়। যত যত মহন্ত কইল তা সবার গণন, কেহ করিবার নাচে নারে জ্যেষ্ঠ লঘু ক্রম। অতএব তা সবার করি নমস্কার, নাম মাত্র করি দোষ না লভে আমার। আসলে চৈতন্য মহাপ্রভুকে কাউকে ছোট করা যায় না, কাউকে বড় করা যায় না, সেই জন্য। কিন্তু বর্ণনা করতে গেলে কারো নাম আগে আসবে, কারো নাম পরে আসবে, সেই জন্য কেউ যেন অপরাধ না নেয় সেই জন্য বলছেন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমাতর প্রিয়াম, শাখা রূপন ভক্ত গণন প্রেম ফল প্রদান। শ্রী চৈতন্য রূপ কল্প বৃক্ষের কৃষ্ণ প্রেম রূপ ফলদাতা শাখা রূপ সমস্ত ভক্তদের আমি বন্দনা করি। মহাপ্রভু সব ভক্তদের পরপর বন্দনা করছেন। শ্রীবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত, দুই ভাই দুই শাখা জগতে বিদিত। শ্রীপতি শ্রীনিধি তার দুই সহোদর, চারি ভাইয়ের দশ দাসী গৃহ পরিকর। দুই শাখার উপশাখা তা সবার গণন, যার গৃহে মহাপ্রভুর সদা সংকীর্তন। তার দুই শাখা মেন হচ্ছে শ্রীবাস আর শ্রীরাম পণ্ডিত, তারা হচ্ছে চার ভাই, আর দুই ভাইয়ের নাম হচ্ছে শ্রীপতি এবং শ্রীনিধি। অ্যাকচুয়ালি শ্রীবাস ঠাকুররা পাঁচ ভাই ছিলেন, আর এক ভাই ওনারা আবির্ভূত হন সিলেটে বিয়ানী বাজার, বিয়ানি বাজার, যেখানে শিবাস ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। এবং পরবর্তীকালে ওনারা চার ভাই ভক্ত ওনারা চলে আসেন এই নবদ্বীপে, কিন্তু এক ভাই ওখানে থেকে যান, তার নাম ছিল নলিনী দত্ত, আর তারই কন্যা হচ্ছে নারায়ণী। যখন ছোট তখন তাকে রেখে তার পিতামাতা দেহত্যাগ করেন, তখন নারায়ণী একা হয়ে যাওয়াতে শিবাস ঠাকুর এই নারায়ণীকে তার ঘরে নিয়ে এসেছিলেন, ঘরে নিয়ে পালন করতেন। মহাপ্রভুর একটা লীলাতে বর্ণনা করা আছে, মহাপ্রভু যখন গয়া থেকে ফিরে এসেছেন তখন সেই ভাব তিনি প্রকাশ করেছেন, আর আগের মতন সেই অধ্যাত্ম নেই, আগের মতন সেই ভাব নেই, সেই রকম পাণ্ডিত্য নেই, চপলতা নেই, খুব শান্ত, খুব দৈন্য, সবসময় বৈষ্ণবের সেবা করেন। একদিন গঙ্গার পারে ঘুরছেন, ঘুরতে ঘুরতে তার মনে হয়েছে, আরে আমি তো স্বয়ং ভগবান, আমি মৎস্য, আমি কূর্ম, আমি বরাহ, আমি তো সব, আর আমি এই জগতে আবির্ভূত হয়েছি, আর শ্রীবাস ঠাকুর এত ভয় পাচ্ছে কেন? শ্রীবাস ঠাকুরের কি হয়েছে? শ্রীবাস ঠাকুরকে গ্রামের লোকেরা বলছে, এই শ্রীবাস, এরা চার ভাই, রাত দিন হরিনাম করে, একদিন মুসলমান কাজী আসবে, এদের বেঁধে নিয়ে যাবে, এদের ঘর বাড়ি সব ভেঙে গঙ্গায় ফেলে দেবে। বারবার এই কথা সবার মুখে মুখে চলছে, আর একদিন শ্রীবাস ঠাকুর সত্যিকারেই ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে ঘরে দরজা বন্ধ করে দিয়ে ভিতরে নমস্তে নরসিংহায়, নমস্তে নরসিংহ নৃসিংহদেবের স্তব স্তুতি করছেন ভয়ে ভয়ে। আর মহাপ্রভু সেই সময় গঙ্গার পাড়ে ছিলেন, তিনি তো সর্ব অন্তর্যামী, সব জানেন। তিনি ভাবছেন, আমি জগতে প্রকট হয়েছি, আর আমি অবস্থানকালীন শুদ্ধ ভক্ত শ্রীবাস ঠাকুর, তার এত ভয়। তখন উনি ছুটে চলে গেলেন, দৌড়াতে দৌড়াতে গেলেন, আরে শ্রীবাস দরজা খোল, দরজা খোল, তুই কার ভয় পাচ্ছিস, দরজা খোল, আমার রূপ দেখ। এসে দরজায় লাথি মারছেন মহাপ্রভু, দৌড়ে এসে গঙ্গার ঘাট থেকে এসে দরজায় লাথি মারছেন, শিবাস দরজা খোল, দরজা খোল। আর শিবাস তো ভয়ে নৃসিংহের স্তব স্তুতি করছেন। শিবাস ঠাকুর দরজা খুলেছেন, শিবাস ঠাকুরকে দেখাচ্ছেন, দেখ তুই কার ভয় পাচ্ছিস, তুই কাজীর ভয় পাস, দেখ আমাকে দেখ। তিনি সেই ওনার দিব্য রূপ দেখালেন, বলে না তোই নয়, তোর পরিবারে যত সবাই আছে সবাইকে ডাক, সবাই আমার এই দিব্য রূপ দেখুক, আমি হচ্ছে স্বয়ং ভগবান, আমি মৎস্য, আমি কূর্ম, তুই যে নৃসিংহদেবের পূজা করছিস সে হচ্ছে আমি, আর আমি আছি, তোর কিসের ভয়? বলছে তোর ভয় মুসলমান কাজীর ভয়, মুসলমান কাজী তার কি ক্ষমতা আছে তোর এখানে আসা, এখানে আসবে, তার কি ক্ষমতা আছে? আমি যদি ভিতর থেকে কাউকে অনুপ্রেরণা দেব সে কিছু বলবে, আমি যদি কাউকে কিছু ক্ষমতা দেব সে কিছু করবে, আমার ইচ্ছা ছাড়া কেউ কিছু বলতে পারে না, কেউ কিছু করতে পারে না, তোমার ভয় কিসের? ঠিক আছে, যদি কাজী নৌকা পাঠায় তোমাদের ধরে নিয়ে যাওয়ার জন্য, ওই নৌকায় আমি প্রথমে উঠব, আমি কাজীর কাছে যাব, আমি বলবো হে কাজী, না নবাব, নবাব যদি নৌকা পাঠায় আমি নবাবের কাছে যাব, বলবো হে নবাব
তুমি তোমার যত মোল্লা কাজী সবাইকে ডাকো, তারা তাদের ধর্ম বলুক, তোমার হাতি ঘোড়াকে কান্না করান তো, কোন মানুষকে কান্না করান তো তাদের ধর্ম বলে, কোন কাজী মোল্লা কিছুই পারবে না। আর আমি বলবো তোমার হাতি আনো, তোমার ঘোড়া আনো, তাদেরকে বলবো তোমরা বলো হ্যাঁ কৃষ্ণ, আর সঙ্গে সঙ্গে এই হাতি ঘোড়া কৃষ্ণ নাম করে তারা কান্না করবে। আমি দেখাবো তাদেরকে আমাদের ধর্ম কি। শিবাস তোমার বিশ্বাস হয় না, তখন নারায়ণী ছিলেন, শিবাস ঠাকুরের ভাতুষ্পুত্রী, 5 বছরের নারায়ণী। নারায়ণীকে বলছে হে নারায়ণী তুমি কৃষ্ণ বলে একবার কাঁদো তো। সঙ্গে সঙ্গে নারায়ণের কৃষ্ণ প্রেম হলো, আর হরে কৃষ্ণ বলে বলে কান্না করতে শুরু করলেন। হরি বল, দেখো দেখো নারায়ণীও কৃষ্ণ বলে কাঁদছে। তো তোমার কি বিশ্বাস হয় না? আমার প্রতি বিশ্বাস নেই, তোমার ভয় কিসের? তো এইভাবে মহাপ্রভু শিবাস ঠাকুরকে আশ্বাস দিলে, তোমার কোনো ভয় নেই, ভক্তকে রক্ষা করার জন্য সবসময় সুদর্শন চক্র তার পিছনে পিছনে থাকে, তোমার কিছু ভয় নেই। এভাবে শিবাস ঠাকুরের অনেক লীলা আছে। শিবাস ঠাকুর হচ্ছে শুদ্ধ ভক্ত। একদিন মহাপ্রভু শিবাস ঠাকুরকে যখন ওনার সেই ভাব প্রকাশিত হয়েছে, সবাই শচীমাতাকে বলছে, শচীমাতা তোমার ছেলে পাগল হয়ে গেছে, বেঁধে রাখো, শীতল তেল দাও, ডাবের জল খাও, শচীমাতার খুব দুঃখ। একদিন শ্রীবাস ঠাকুর যখন মহাপ্রভুর বাড়িতে এসেছেন, মহাপ্রভু কৃষ্ণ কথা বলতে বলতে একদম কান্না করতে করতে মূর্ছিত হয়ে গেছেন। কিছুক্ষণ পরে মূর্ছা যখন ভাঙল, শ্রীবাস ঠাকুরকে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, শ্রীবাস তুমি যে আমার অবস্থা দেখলে এ কি, তোমার কি মনে হয় আমি কি সত্যিই পাগল হয়ে গেছি? সবাই বলছে আমি নাকি পাগল হয়ে গেছি, তোমার কি মনে হয় আমি কি সত্যি পাগল হয়ে গেছি? শিবাস ঠাকুর বলছেন, প্রভু হ্যাঁ আপনি পাগল হয়েছেন, কিন্তু এই পাগল ব্রহ্মাও হতে চায়, শিবও হতে চায়, কিন্তু তারা এই দশা পায় না। আপনি যে যে ভাব আপনি পেয়েছেন সেটা বড়ই দুর্লভ। হ্যাঁ ভব বিরিঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফিলিল ঠালি, ভব বিরিঞ্চির যে বস্তু প্রার্থনা করে সেই বস্তু দুর্লভ, যে কৃষ্ণ প্রেম সেই কৃষ্ণ প্রেম আপনি পেয়েছেন। আপনার এই ভাব জাগতিক পাগলামি নয়, এ হচ্ছে ভক্তি জগতের সর্বোচ্চ স্তর। আমিও চাই, আমিও প্রার্থনা করি, কবে আপনার মতন পাগল হব। তা আসলে জগতে সবাই পাগল, সবাই পাগল। এটা যদি আপনি হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের রিপোর্ট দেখবেন, হু যারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যারা তাদের জার্নালে তারা লিখছেন, এই জগতে এখন সমস্যা নয় কি এইডস রোগ, ওটা সমস্যা নয়, ক্যান্সার এটাও সমস্যা নয়, সমস্যা হচ্ছে মেন্টাল ডিজিজ। এবং এই মেন্টাল ডিজিজ সবাইকে কি প্রভাবিত করেছে, সবাই এই মেন্টাল ডিজিজের দ্বারা প্রভাবিত, আর সেই জন্য সবাই আমরা পাগল। আবার কেউ টাকার জন্য, কেউ মেয়ে মানুষের জন্য, কেউ লাভ পূজা প্রতিষ্ঠার জন্য, আর কেউ বা কৃষ্ণের জন্য পাগল। তা পাগল যদি হতে হয় কার জন্য হওয়া ভালো? কৃষ্ণের জন্যই পাগল হওয়া ভালো। সংসারের সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাব, এ পাগলামি ছাড়া আর কিছু? বলছে টাকা পয়সা সব ফেলে দিয়ে ভিক্ষুক হব। লোকেরা ভিক্ষুক হয়ে থেকে ধনী হতে চায়, এই হচ্ছে জগতের টার্গেট, সবার টার্গেট। পঞ্চবার্ষিকী যোজনা, দশম বার্ষিকী যোজনা, যে ব্যবসায়ী আছে, আর কয়টা ব্যবসা করব, আরো কিভাবে টাকা পাবো, এই করব, সবার টার্গেট আরো আরো। আর এদেরকে বলে লোকেরা বুদ্ধিমান, কিন্তু আসলে আধ্যাত্মিকতায় বুদ্ধিমান হচ্ছে সে যে সংসারের মুখে কি দেবে, ছাই। লোকে সংসার সুখে সব লালায়িত, আনন্দ সংসার আনন্দ, বড় আনন্দ সংসার আনন্দ, ছেলে মেয়ের আনন্দ, কি আনন্দ, সবাই সেই আনন্দের পিছনে ধাবিত হয়। আর কেউ যদি কৃষ্ণ ভক্ত হয় সে সত্যিকারে পাগল হয়।